الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজকাল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ হচ্ছে। মদিনা পৌঁছার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদ নির্মাণের প্রতি মনোযোগ নিবদ্ধ করেন। এই সম্পর্কে সিরাত খাতামান নবীনে হযরত মির্জা বশির আহমদ সাহেব বলেন যে মদিনায় বসতি স্থাপনের পর সর্বপ্রথম কাজ ছিল মসজিদে নববী নির্মাণ। যেই জায়গায় এসে তার উটনি বসেছিল তা মদিনার দুজন মুসলমান বালক সাহাল এবং সোহেলের মালিকানাধীন জায়গা ছিল, যারা আসাদ বিন জুরারার তত্ত্বাবধানে বড় হচ্ছিলেন। এটি একটি পতিত ভূমি ছিল যার এক অংশে কোনো কোনো জায়গায় খেজুর বৃক্ষ ছিল, অন্য অংশে ছিল কিছু ধ্বংসস্তূপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ এবং তার কক্ষগুলো নির্মাণের জন্য এই জায়গা পছন্দ করেছেন। 10 দিনারের পরিবর্তে সেই যুগে মূল্য নির্ধারিত হয়েছিল, 10 দিনারের বিনিময়ে সেই জমি ক্রয় করা হয়। জায়গা সমতল করে আর বৃক্ষ কেটে মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে ভিত্তি প্রস্তর স্থাপন করেন বা ভিত্তি রাখেন। মহানবী স্বয়ং দোয়া করে ভিত্তি রেখেছেন, যেভাবে কুবার মসজিদে ঘটেছিল। সাহাবিরা মিস্ত্রি এবং শ্রমিকের কাজ করেন, যাতে কখনো কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অংশগ্রহণ করতেন।
جیسا کہ بیان ہوا ہے کہ یہ مسجد کے لیے جگہ جو
ہے ورنیت ہوئی ہے مسجد اور حضور কামরার জায়গাটি মহানবী 10 দিনারের বিনিময়ে ক্রয় করেছেন। রওয়ায়েত অনুসারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পদ থেকে এই টাকা
মসজিদ আমির কে
আদায় করা হয়। মসজিদ নির্মাণ সম্পর্কে বিস্তারিত যে বিবরণ দেখা যায় তা হলো, নির্মাণ কাজ আরম্ভ হওয়ার সময় হুজুর ইসলাম নিজ পবিত্র হাতে একটি ইট সংস্থাপন করেন। এরপর হযরত আবু বকরকে ডাকেন, তিনি তার ইটের সন্নিবেশিত করে একটি ইট রাখেন। এরপর হযরত ওমরকে ডাকেন, তিনি হযরত আবু বকরের ইটের লাগোয়া একটি ইট রাখেন। এরপর আসেন হযরত ওসমান, তিনি হযরত ওমরের ইটের সাথে একটা ইট সংস্থাপন করেন। অন্য রওয়ায়েতে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মসজিদ নির্মাণ করেন, তিনি ভিত্তিতে একটা পাথর রাখেন আর হযরত আবু বকরকে বলেন যে তোমার পাথর আমার পাথরের সন্নিবেশিত করে রাখো। হযরত ওমরকে বলেন যে তুমি তোমার পাথর আবু বকরের পাথরের সাথে লাগিয়ে রাখো। এরপর হযরত ওসমানকে বলেন তোমার পাথর ওমরের পাথরের সাথে লাগিয়ে বা লাগোয়া করে রাখো। 7 হিজরির মুহররম মাসে মহানবী যখন খায়বারের সফল অভিযানের পর বিজয়ী হিসেবে ফিরে আসেন, তিনি মসজিদে নববীর সম্প্রসারণ এবং নতুনভাবে নির্মাণের সিদ্ধান্ত নেন। তখনও সাহাবিদের সাথে নিয়ে মহানবী মসজিদ নির্মাণের কাজে অংশ নেন। ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গৃহ নির্মাণের জন্য জমি চিহ্নিত করেন, হযরত আবু বকরের গৃহ বা ঘরের জন্য বা তার ঘরের জায়গা মসজিদের পাশে চিহ্নিত করেন। হযরত আবু বকরের ভ্রাতৃত্ব বন্ধন সম্পর্কে রওয়ায়েত হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি হযরত আবু বকর এবং হযরত খারেজা বিন যায়েদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। অন্য রওয়ায়েত অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি হযরত আবু বকর এবং হযরত উমরের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করিয়েছেন। হযরত উমরের সাথে যে ভ্রাতৃত্ব বন্ধন এটি হয়েছিল মক্কায়, এ সম্পর্কে রওয়ায়েত হল হযরত উমর সংক্রান্ত ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়েছিল মক্কাতে। আল্লামা ইবনে আসাকের লিখেছেন, মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত উমর বিন খাত্তাবের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। মহানবী যখন মদিনায় আসেন এরপর তিনি সেই ভ্রাতৃত্ব বন্ধন রহিত করেন, মনসুখ করে দেন। দুটো ভ্রাতৃত্ব বন্ধন ছাড়া দুটো প্রতিষ্ঠিত থাকে, একটি হলো তার এবং হযরত আলীর মাঝে, দ্বিতীয়টি হযরত হামজা এবং হযরত যায়েদ বিন হারসার মাঝে প্রতিষ্ঠিত হয়েছিল, যা অটুট থাকে। এই ভ্রাতৃত্ব বন্ধন কখন রচিত হয় এ সম্পর্কে ইতিহাসে লেখা আছে যে দুবার ভ্রাতৃত্ব বন্ধনের ঘটনা ঘটে। বুখারীর মুফাসসির আল্লামা কাস্তালানি বলেন যে দুবার সেই ভ্রাতৃত্ব বন্ধনের ঘটনা ঘটে। প্রথমবার হিজরতের পূর্বে কায় ঘটে, যখন আরবেশ ইসলাম হযরত আবু বকর এবং উমর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন, আর হযরত হামজা ও হযরত যায়েদ বিন হারসা, হযরত ওসমান এবং হযরত যায়েদ বিন আব্দুর রহমান আউফ, হযরত জুবায়ের এবং আব্দুল্লাহ বিন মাসউদের মাঝে, আর হযরত আলী ও মহানবী ইসলামের নিজের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন। এরপর মহানবী যখন মদিনায় হিজরত করেন, মুহাজির ও আনসারদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হয় হযরত আনাস বিন মালিকের ঘরে। ইবনে সাদ বর্ণনা করেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 সাহাবীর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করিয়েছেন, 50 জন মুহাজির এবং 50 জন আনসারের মাঝে। বদরের যুদ্ধ এবং হযরত আবু বকর এ সম্পর্কে রওয়ায়েত হলো, বদরের যুদ্ধ হয় 2000 হিজরির রমজান মাসে, অর্থাৎ 623 মার্চ মাসে যুদ্ধ হয়। বদরের যুদ্ধের জন্য যাত্রার পূর্বে যাত্রার সময় সাহাবীদের কাছে 70 উট ছিল, প্রতিটি উট তিনজনের জন্য নির্ধারিত হয়, সবাই পালা করে তাতে আরোহণ করতেন। হযরত আবু বকর, হযরত উমর এবং হযরত আব্দুর রহমান বিন আউফ এক উটে পালা করে আরোহণ করতেন। বদরের জন্য যখন মহানবী যাত্রা করেন, সেই সম্পর্কে উল্লেখিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের কাফেলাকে বাধা দেওয়ার জন্য মদিনা থেকে বের হন, যেটি সিরিয়া থেকে আসছিল। মুসলমান কাফেলা যখন জাফরান উপত্যকায় পৌঁছে, মদিনার পাশে সাফরা উপত্যকার পাশে অবস্থিত একটি উপত্যকা এটি, মহানবী সেখানে কুরাইশ সম্পর্কে সংবাদ পান যে তারা তাদের বাণিজ্য কাফেলা নিরাপত্তার জন্য দলবল সহ বেরিয়ে গেছে। মহানবী সাহাবিদের সাথে পরামর্শ করেন এবং তাদেরকে বলেন যে মক্কা থেকে এক সৈন্যবাহিনী খুব দ্রুত গতিতে এদিকে অগ্রসর হচ্ছে, এ সম্পর্কে তোমাদের পরামর্শ। সৈন্যবাহিনীর মোকাবেলায় বাণিজ্য কাফেলা মোকাবেলা করা বেশি পছন্দ করবে তোমরা, অর্থাৎ একদল বলে যে এক সাহাবী বলে আমরা শত্রুর মোকাবেলায় বাণিজ্য কাফেলার মুখোমুখি হওয়া বেশি পছন্দ করব। অপর রওয়ায়েতে আছে যে এক সাহাবীদের একটা শ্রেণী বলে, আপনি যুদ্ধের কথা আমাদেরকে বলেননি কেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আমরা তাদের মোকাবেলার প্রস্তুতি নিয়ে আসতে পারতাম, আমরা বাণিজ্য কাফেলার মুখোমুখি হওয়ার জন্য বেরিয়েছি। এক রওয়ায়েতে রয়েছে তারা মহানবীকে বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাণিজ্য কাফেলার উদ্দেশ্যে আমাদের অগ্রসর হওয়া উচিত, শত্রু কাফেলাকে ছেড়ে দেন। তখন মহানবী সাল্লামের পবিত্র চেহারা বদলে যায়। হযরত আবু আইয়ুব বলেন যে এই আয়াত নাজিল হওয়ার কারণও এই ঘটনা। আয়াতটি হলো কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক وَإِنَّ فَرِيقٌ مِّنَ الْمُؤْمِنِينَ لَكَارِهُونَ
کہ جیسے تیرے رب نے
کہ যেভাবে তোমার প্রভু সত্য সহকারে তোমাকে ঘর থেকে বের করেছেন, অথচ মোমেনদের একটি শ্রেণী সেটি অপছন্দ করত। তখন হযরত আবু বকর দণ্ডায়মান হন এবং কথা বলেন আর অনেক উন্নত মানের কথা বলেন। এরপর হযরত ওমর দণ্ডায়মান হন আর অনেক উন্নত মানের আলোচনা করেন। এরপর হযরত মিকদাদ বিন আসওয়াদ দণ্ডায়মান হন এবং নিবেদন করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খোদা আপনাকে নির্দেশ দিয়েছেন সেদিকেই অগ্রসর হন, আমরা আপনার সাথে আছি, খোদার কসম আমরা আপনাকে এটি বলবো না যেভাবে বনী ইসরাঈল মুসাকে বলেছিল যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া কাতিলা ইন্না হাহুনা কায়িদুন, যাও তুমি এবং তোমার প্রভু উভয়ই যুদ্ধ করো, আমরা তো এখানে বসে থাকবো এমন নয়, বরং আমরা আপনার সাথে একত্রে যুদ্ধ করবো যতদিন আমাদের দেহে প্রাণ আছে। খোদার কসম যে খোদা আপনাকে সত্য সহকারে নবী হিসেবে প্রেরণ করেছেন, আপনি যদি আমাদেরকে বরকুল মাদ নিয়ে যান আমরা আপনার সাথে আপনার নেতৃত্বে লাগাতার তরবারির মাধ্যমে যুদ্ধ করব। বরকুল রেমাদ মক্কা থেকে 5 মাইল সফরের দূরত্বে অবস্থিত সমুদ্র সন্নিবেশিত একটি শহর। যাই হোক, আবদুল্লাহ বিন মাসুদ বর্ণনা করেন, আমি মহানবী ইসলামের পবিত্র চেহারা দেখেছি এতে এবং হুজুরের চেহারা আনন্দে ঝলমল করে ওঠে আর তার মেকদাদের কথা শুনে তিনি খুবই আনন্দিত হয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফরান থেকে যাত্রা করেন, বদরের পাশে যাত্রা বিরতি দেন। এরপর মহানবী এবং তার সাহাবীদের একজন বাহনে বসেন। ইবনে হিশামের মতে তিনি ছিলেন হযরত আবু বকর, যিনি রাসূলুল্লাহর সাথে এক বাহনে বসেছেন। অন্য রওয়ায়েত অনুসারে হযরত আবু বকর নন বরং কাতাদা বিন নোমান বা মুআয বিন জাবাল ছিলেন। মহানবী সাল্লাম আরবের এক বয়োবৃদ্ধ ব্যক্তির কাছে গিয়ে থামেন এবং কুরাইশ সম্পর্কে আর মোহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাথীদের সম্পর্কে তাকে প্রশ্ন করেন বা জিজ্ঞেস করেন এবং কোনো খবর জানে কিনা তা জানতে চান। বদরের প্রাত্তরে যখন সবাই সমবেত হয় মহানবীর জন্য সেখানে এক তাবু বানানো হয়, এর প্রস্তুতি সম্পর্কে লেখা আছে। সাদ বিন মুআজ অস গোত্রের নেতার পরামর্শক্রমে সাহাবিরা ময়দানের এক প্রান্তে মহানবীর জন্য একটা তাবু প্রস্তুত করে, তাবু নির্মাণ করে। সাদ মহানবীর বাহন তাবুর কাছে বেঁধে বলেন, হে আল্লাহ রাসূল, আপনি এই তাবুতে এক ছায়াবানে বসুন আর আমরা ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে শত্রুর মোকাবেলা করব। সাদ এবং অপর কিছু আনসার পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আবু বকর সেই তাবুতে রাত্রি যাপন করেন। রওয়ায়েত অনুসারে হযরত আবু বকর সেই তাবুতে নগ্ন তরবারি নিয়ে তার নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকেন। মহানবী সাল্লাম সারা রাত আল্লাহ তাআলার দরবারে আগত মিনতির সাথে দোয়া করেন। লেখা আছে যে পুরো বাহিনীতে কেবল মহানবী সারা রাত জাগ্রত থাকেন, বাকি সবাই পালা করে ঘুমিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব সম্পর্কে হযরত আলীর পক্ষ থেকে একটি রওয়ায়েত রয়েছে। তিনি বলেন
যে উনি
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি সাহাবীদের একটি দলকে জিজ্ঞেস করেন যে মানুষের মাঝে সবচেয়ে বাহাদুর ব্যক্তি সম্পর্কে আমাকে বলো। মানুষ উত্তরে বলে যে আপনি সবচেয়ে সাহসী। হযরত আলী বলেন যে মানুষের মাঝে সবচেয়ে সাহসী হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য তাবু লাগালে বললাম যে মহানবীর সাথে কে থাকবে যেন কোনো মুশরিক মহানবীর কাছে কাছেও ভিড়তে না পারে। খোদার কসম আমাদের মাঝে কেউ তিনি ইসলামের কাছেও যায়নি, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু নগ্ন তরবারি নিয়ে মহানবীর পবিত্র মাথার পাশে দাঁড়িয়ে যান। এই প্রতিজ্ঞা নিয়ে যে মহানবীর কাছে আবু বকরের সাথে মোকাবেলা করা ছাড়া কোনো মুশরিক পৌঁছতে পারবে না, এ সম্পর্কে হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেন, সাহাবিদের মাঝে সবচেয়ে সাহসী এবং বীর ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হওয়ার পর। তিনি বলেন, বদরের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর জন্য যখন একটা উঁচু মঞ্চ বানানো হয় বা তাবু বানানো হয়, তখন প্রশ্ন উঠে যে আজকে মহানবীর নিরাপত্তার দায়িত্ব কার উপর ন্যস্ত করা যেতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তখন তাৎক্ষণিকভাবে নগ্ন তরবারি নিয়ে দাঁড়িয়ে যান। চরম ভীতিপূর্ণ মুহূর্তে পরম বীরত্বের সাথে তিনি সেই নিরাপত্তার দায়িত্ব পালন করেন। ইবনে আব্বাস বর্ণনা করেন, বদরের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাবুতে অবস্থান করছিলেন আর এই দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নি আনসুদুকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন শাইতা লান তুবাদ বাদাল ইয়াম, হে আল্লাহ আমি তোমাকে তোমার অঙ্গীকার এবং তোমার ইবাদতের দোহাই দিচ্ছি, যদি তুমি চাও যে মুসলমান ধ্বংস হয়ে যায় তাহলে আজকের পর্যায়ে তোমার ইবাদতকারী আর কেউ থাকবে না। তখন হযরত আবু বকর মহানবীর হাত ধরে ফেলেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, অনেক হয়েছে, আপনার প্রভুর ক্ষেত্রে আপনি অনেক কাকুতি মিনতির সাথে দোয়া করেছেন। মহানবী মর্মপরিহিত অবস্থায় ছিলেন, তাবু থেকে বের হন আর এই দোয়া করছিলেন, সাইহুজামুল জামো এরা সবাই পরাস্ত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে, আর এটাই সেই মুহূর্ত যা সম্পর্কে সতর্ক করা হয়েছে, আর এই মুহূর্তটি বড় কঠিন এবং অতি তিক্ত একটি মুহূর্ত। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, হযরত ওমর বিন খাত্তাব আমাকে বলেন, বদরের যুদ্ধের দিন মহানবী মুশরিকদেরকে দেখেছেন, তাদের সংখ্যা ছিল 1000, তার সাহাবীরা ছিলেন 319 জন। আল্লাহ তাআলার নবী কিবলামুখী হন, এরপর উভয় হাত প্রসারিত করে স্বীয় প্রভুকে উচ্চস্বরে ডাকেন, আল্লাহুম্মা আনজিলি মা ওয়াতানি, আল্লাহুম্মা আদে মা ওয়াতানি, আল্লাহুম্মা ইনতহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লা তুবাদ ফিল আরদ, হে আল্লাহ তুমি আমার সাথে যে ওয়াদা করেছ, যে কথা দিয়েছ সেই কথা রক্ষা করো, হে আল্লাহ আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো, হে আল্লাহ যদি মুসলমানদের এই দলকে তুমি ধ্বংস করে ফেলো তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদত করার যে কেউ থাকবে না। কিবলামুখী হয়ে উভয় হাত প্রসারিত রেখে অনবরত নিজ প্রভুকে উচ্চস্বরে ডাকতে থাকেন, এমনকি তার চাদর তার কাঁধ থেকে খসে পড়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসেন, তার চাদর উঠান এবং তার কাঁধে রেখে দেন। আপনার প্রভুর দরবারে আপনার কাকুতি মিনতি পূর্ণ দোয়া যথেষ্ট, তিনি আপনার সাথে কৃতজ্ঞতার আপনাকে প্রদত্ত তার প্রতিশ্রুতি অবশ্যই তিনি রক্ষা করবেন। এরপর আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, স্মরণ করো যখন তুমি তোমার প্রভুকে প্রভুর কাছে ফরিয়াদ করছিলে, তিনি তোমার ফরিয়াদ শুনেছেন এবং গ্রহণ করেছেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন যে 1000 সারিবদ্ধ প্রতিশ্রুতি আমি প্রেরণ করবো, অতএব আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব বদরের ঘটনা উল্লেখ করতে গিয়ে বিস্তারিত বিবরণ এভাবে তুলে ধরেছেন যে তিনি লেখেন, মহানবী সাহাবীদের সম্বোধন করে বলেছেন, কাফের বাহিনীর মাঝে কিছু এমন লোকও আছে যারা সানন্দে এই অভিযানে অংশ নেয়নি, বরং কাফের নেতাদের চাপের কারণে তারা এসে গেছে, নতুবা তারা সত্যিকার অর্থে আমাদের বিরোধী নয়। একইভাবে কিছু এমন লোকও আছে, এই বাহিনীতে এমন কিছু লোকও আছে যারা মক্কায় আমাদের সমস্যার সময় আমাদের সাথে ভদ্রোচিত ব্যবহার করেছে, আমাদের উচিত তাদের অনুগ্রহের প্রতিদান দেয়া। এমন কোন ব্যক্তির উপর কোন মুসলমান যদি প্রাধান্য বিস্তার করতে পারে তাহলে তাকে যেন কোনো কষ্ট না দেয়। তিনি বিশেষভাবে প্রথম শ্রেণীর মাঝে আব্বাস বিন আব্দুল মুত্তালিব, দ্বিতীয় শ্রেণীর মাঝে আবুল বাখতারের নাম উল্লেখ করেছেন এবং তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। কিন্তু পরিস্থিতি এমন মোড় নেয়, এমন অলঙ্ঘনীয় পর্যায়ে পৌঁছে যায় যে আবুল বাখতারি মৃত্যু এড়াতে পারেনি, যদিও মৃত্যু পূর্বে সে জানতে পেরেছিল যে মহানবী সাল্লাল্লাহু ইসলাম তাকে হত্যা করতে বারণ করেছিলেন। সাহাবিদেরকে এটি বলার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুতে গিয়ে দোয়ায় রত হয়ে যান। হযরত আবু বকরও সাথেই ছিলেন আর তাবুর চতুর্পাশে সাদ বিন মুয়াজের নেতৃত্বে আনসারদের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন। স্বল্পক্ষণ পর ময়দান থেকে একটি হট্টগোলের আওয়াজ আসে, জানা যায় যে কুরাইশ বাহিনী গণ হামলা করে বসেছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম বিগলিত চিত্তে আল্লাহ তাআলার দরবারে হাত প্রসারিত রেখে দোয়া করছিলেন আর পরম ব্যাকুলতার মাঝে বিগলিত চিত্তে বলছেন, আল্লাহুম্মা ইন্নি আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল সাওয়াতা মিন আহলিল ইসলাম লা তুবাদ ফিল আরদ। হে আমার প্রভু, তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। হে আমার মালিক, যদি মুসলমানদের এই জামাত আজকে এই ময়দানে ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদতকারী আর কেউ থাকবে না। তখন এতটা বেকুল ছিলেন, উৎকণ্ঠিত ছিলেন যে কখনো সেজদায় পড়তেন, কখনো দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে ডাকছিলেন, তার চাদর তার কাঁধ থেকে পড়ে যায় আর হযরত আবু বকর উঠিয়ে বারবার তার কাঁধে তা রেখে দেন। হযরত বলেন, যুদ্ধের সময় মহানবীর কথা মনে পড়তো আমার, আমি তার তাবুর দিকে ছুটে যেতাম, কিন্তু যখনই গিয়েছি আমি তাকে সেজদারত সেজদায় ক্রন্দনরত পেয়েছি আর আমি শুনেছি তিনি এই দোয়া করছিলেন যে ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম, হে আমার জীবন্ত খোদা, হে আমার জীবনদাতা খোদা। হযরত আবু বকর তার এই অবস্থা দেখে বেকুল হয়ে যান আর কখনো অবলীলায় বলে বসতেন যে হে আল্লাহ রসুল, আমার পিতা মাতা আপনার জন্য নিবেদিত, আপনি ভয় পাবেন না, আল্লাহ অবশ্যই স্বীয় প্রতিশ্রুতি রক্ষা করবেন। কিন্তু একটি পরম সত্য উক্তি রয়েছে, তা হলো প্রত্যেক ব্যক্তি যার অন্তর্দৃষ্টি অধিক সে বেশি ভয় করে, যার যতটা মারেফত আছে তত্ত্বজ্ঞান আছে সে তত বেশি ভয় করে। এই উক্তি অনুসারে মহানবী অনবরত কাকুতি মিনতি এবং দোয়ায় লেগে থাকেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বদরের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা প্রকাশ পেয়েছে তা অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের চোখ খোলার জন্য যথেষ্ট। এটি থেকে বোঝা যায় যে তার হৃদয়ে কতটা ক্ষুধাবিত ছিল। বদরের যুদ্ধের সময় যখন শত্রুর মোকাবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি মুসলমানদের জন্য বেলে ভূমি ছেড়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে কাফেরদের তাবুর জায়গায় সর্বত্র কাদা বা কাদা যুক্ত করে দেন, মুসলমানদের অবস্থান স্থল মজবুত হয়ে যায়। একইভাবে আরো অনেক ঐশী সাহায্য সমর্থন প্রকাশ পায়, কিন্তু তা সত্ত্বেও খোদার ভ্রক্ষেপহীনতার ভয়ভীত ছিলেন, আল্লাহ দরবারে দোয়ারত ছিলেন। যে হে আল্লাহ, মুসলমানদের বিজয় দান করো। তিনি বলেন, মহানবী বদরের যুদ্ধে তার গোল তাবুতে ছিলেন এবং দোয়া করছিলেন, হে আমার প্রভু, আমি তোমাকে তোমার অঙ্গীকার এবং প্রতিশ্রুতি স্মরণ করাচ্ছি এবং আমার আকুতি তুমি সেগুলো পূর্ণ করো। হে আল্লাহ, যদি তুমি মুসলমানদের ধ্বংস চাও তাহলে আজকের পর যে তোমার ইবাদতকারী কেউ থাকবে না। তখন হযরত আবু বকর মহানবীর হাত ধরে ফেলেন এবং বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক হয়েছে, আপনি তো সীমাতিরিক্ত কাকুতি মিনতি করেছেন আপনার প্রভুর দরবারে। মহানবী সাল্লাম তখন বর্ম পরিহিত ছিলেন, তিনি তাবু থেকে বাইরে আসেন এবং বলেন যে এখন শত্রু বাহিনী পরাজিত হবে, তারা পিঠ দেখিয়ে পালিয়ে যাবে, বরং এই সময়টি তাদের ভয়াবহ পরিণতির সময়। আর এই সময় তাদের জন্য বড় কঠিন এবং তিক্ত হবে। দেখুন খোদাভীতির খোদাভীতি এমন ছিল মহানবীর হৃদয়ে যে সমস্ত প্রতিশ্রুতি সত্ত্বেও আল্লাহর ভ্রক্ষেপহীনতার ব্যাপারে চিন্তিত ছিলেন, কিন্তু একই সাথে দৃঢ় বিশ্বাসও ছিল। যেমন হযরত আবু বকর যখন বলেন, তিনি উচ্চস্বরে বলেন, আমি ভয় পাই না, বরং আল্লাহর পক্ষ থেকে আমি সংবাদ পেয়েছি যে শত্রু পরাজিত হবে, লাঞ্ছিত হবে, কাফের সর্দাররা এখানে নিহত হবে, আর তাই হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন কোরআন শরীফে বারবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের বিরুদ্ধে জয়যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু বদরের যুদ্ধ যখন আরম্ভ হয়, যা ছিল ইসলামের প্রথম যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে হাজারি এবং দোয়া করা আরম্ভ করেন। দোয়া করতে করতে মহানবীর পবিত্র মুখ থেকে এই শব্দ বের হয় যে, আল্লাহুম্মা ইন আহলাকতা হাযিল ইসাবাতা লান তুবতা ফিল আরদি আবাদা, অর্থাৎ হে আমার প্রভু, আজকে তুমি এই জামাতকে যদি ধ্বংস করো, যাদের সংখ্যা কেবল 313, তাহলে কিয়ামত পর্যন্ত কেউ তোমার ইবাদত করবে না। এই শব্দগুলো যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবীর পবিত্র মুখ থেকে নিঃসৃত হতে শোনেন, তখন বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত বেকুল কেন হচ্ছেন, এত উৎকণ্ঠিত কেন হচ্ছেন? আল্লাহ যে আপনাকে দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যে তিনি বিজয় দান করবেন, তিনি বলেন এটি সত্য, কিন্তু খোদার ভ্রক্ষেপহীনতার প্রতি আমার দৃষ্টি রয়েছে, কোনো প্রতিশ্রুতি রক্ষা করা খোদা তালার জন্য আবশ্যক নয়। ভয়াবহ যুদ্ধ এরপর আরম্ভ হয়ে যায়। মানবীয় ইসলাম তার তাবু থেকে নিচে নামেন আর মানুষকে যুদ্ধের জন্য অনুপ্রাণিত করেন। মানুষ নিজ নিজ সারিতে আল্লাহকে স্মরণ করছিলেন, মহানবী নিজেও যুদ্ধ করেছেন এবং তার পাশাপাশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেন। হযরত আবু বকরের অতুলনীয় বীরত্ব সামনে আসে। তিনি প্রত্যেক বিদ্রোহী কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন, তার পুত্রই হোক না কেন। এই যুদ্ধে তার পুত্র আব্দুর রহমান কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য এসেছিল। আরবে সবচেয়ে বড় সাহসীদের বীরদের একজন গণ্য হতো। কুরাইশের তীরন্দাজদের মাঝে সবচেয়ে দক্ষ ছিলেন তিনি। যখন ইসলাম গ্রহণ করেন, নিজ পিতা হযরত আবু বকরকে একবার বলেন, বদরের যুদ্ধের দিন আপনি আমার নাগালের ভিতর ছিলেন, আমার সামনে ছিলেন, কিন্তু আমি সরে যাই আর আপনাকে হত্যা করিনি। হযরত আবু বকর বলেন, যদি তুমি আমার টার্গেটের ভিতর থাকতে, আমার নিয়ন্ত্রণে থাকতে, আমি সরতাম না, আমি তোমাকে ছাড়তাম না। এর উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলেন যে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মহানবী সাল্লামের সাথে খাবার খাচ্ছিলেন, বিভিন্ন বিষয়ে কথা আরম্ভ হয়ে যায়। হযরত আব্দুর রহমান, যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় পুত্র ছিলেন, যিনি পরে ইসলাম গ্রহণ করেছেন, বদর বা উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণ করেন। খাবার চলাকালে কোথায় কোথায় তিনি হযরত আবু বকরকে বলেন, আবাজান, অমুক যুদ্ধে আপনি অমুক স্থান অতিক্রম করছিলেন, তখন আমি এক পাথরের পেছে আত্মগোপন করে রেখেছিলাম, আমি চাইলে আপনাকে আমি হত্যা করতে পারতাম, কিন্তু আমি ভাবলাম আমার পিতাকে আমি কেন হত্যা করব। হযরত আবু বকর উত্তর দেন, খোদা তাআলা তোমাকে ঈমান দেয়ার ছিলেন, তাই তুমি রক্ষা পেয়েছ, অথবা খোদার কসম, যদি আমি তোমাকে দেখতাম তাহলে অবশ্যই হত্যা করতাম। বদরের যুদ্ধবন্দীদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ এবং হযরত আবু বকরের মতামত কি ছিল, আর এরপর হযরত আবু বকরের মতামত অনুসারে সিদ্ধান্ত হয়েছে, এ সংক্রান্ত হযরত মির্জা বশির আহমদ সাহেবের কথা হলো। মদিনা পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের বিষয়ে পরামর্শ করেন যে এদের বিষয়ে কি সিদ্ধান্ত করা উচিত বা কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আরবরা মোটের উপর বন্দীদের হত্যা করা বা স্থায়ী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার রীতি ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রকৃতি এটি এই বিষয়টি কঠিন বিরোধী ছিল, আর এ সংক্রান্ত তখনও কোনো বিশেষ নির্দেশ অবতীর্ণ হয়নি। হযরত আবু বকর বলেন, আমার মতে এদের ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়া উচিত, কেননা এরা আমাদেরই ভাই বন্ধু, হতে পারে আগামীকাল এদেরই মধ্য থেকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ লোক সামনে আসবে। হযরত ওমর অবশ্য এই মতামতের বিরোধিতা করেন, তিনি বলেন ধর্মের বিষয়ে আত্মীয়তার পরোয়া করা উচিত নয়, এরা নিজেদের অপকর্মের কারণে এখন শাস্তির যোগ্য, হত্যার যোগ্য, হত্যাযোগ্য। আমার মতে এদের সবাইকে হত্যা করা উচিত, বরং নির্দেশ দেওয়া উচিত যে মুসলমানরা যেন নিজ হাতে স্বশ আত্মীয়দের হত্যা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকৃতিগত কৃপা ও করুণার কারণে আবু বকরের মতামতকে পছন্দ করেন এবং হত্যার বিরুদ্ধে সিদ্ধান্ত দেন আর নির্দেশ দেন যেসব মুশরিক ফিরিয়া দিতে পারে তাদের ছেড়ে দেওয়া উচিত। পরবর্তীতে অনুসারেই ঐশি নির্দেশ অবতীর্ণ হয়, ঐশি শিক্ষা অবতীর্ণ হয়। মদিনায় একবার হযরত আবু বকর এবং অন্য কিছু সাহাবী অসুস্থ হয়ে পড়েন। এ সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি রওয়ায়েত আছে, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন হযরত আবু বকর ও হযরত বিলালের জ্বর হয়। হযরত আয়েশা বলেন আমি তাদের উভয়ের কাছে যাই, জিজ্ঞেস করি যে আব্বা আপনার কেমন লাগছে, আর বেলাল তোমার কেমন লাগছে, তোমার শরীর কেমন। তিনি বলেন হযরত আবু বকরের যখনই জ্বর হতো তিনি এই পংক্তি পড়তেন, কুল্লুম রাইম মুসাববাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকে নালি। প্রত্যেক ব্যক্তি প্রভাতে যখন জাগ্রত হয় তখন তাকে শান্তি এবং নিরাপত্তা দোয়া দেয়া হয়, আর পরিস্থিতি হলো মৃত্যু। বাস্তব পরিস্থিতি হলো মৃত্যু মানুষের জুতার ফিতা থেকেও বেশি কাছে অবস্থান করে। হযরত বেলাল অসুস্থ হলে তিনি উচ্চস্বরে কেঁদে কেঁদে কিছু পংক্তি পড়তেন, এর অর্থ হলো তিনি যা বলতেন তার অর্থ হলো তিনি মক্কার চতুর্পাশের জনবসতিগুলোকে স্মরণ করতেন আর সেগুলো স্মরণ করতেন। হযরত আয়েশা বলেন যে আমি মহানবী সাল্লামের কাছে আসি এবং পুরো পরিস্থিতি তাকে শোনাই, অর্থাৎ হযরত আবু বকর আর বেলাল কি বলতেন তা শোনাই। তখন মহানবী সাল্লাম দোয়া করেন হে আল্লাহ মদিনাকেও আমাদের কাছে তেমনই প্রিয় করে তুলো যেমনটি আমাদের কাছে মক্কা প্রিয় বা তার চেয়েও বেশি প্রিয় করে তুলো, আর মদিনাকে আমাদের জন্য স্বাস্থ্যকর জায়গা করে তুলো, এর সা এবং মদে বরকত দাও। সা আর মাদ হলো দুটো পরিমাপের দুটো ইউনিট। হে আল্লাহ এর জ্বর এখান থেকে নিয়ে যাও আর জোফার দিকে তুমি এটিকে পাঠিয়ে দাও। জোফা মক্কা থেকে মদিনার পথে অবস্থিত 82 মাইল দূরে। ওহদের যুদ্ধ সম্পর্কে বিভিন্ন রওয়ায়েত রয়েছে। তৃতীয় হিজরি শাওয়াল মাসে অর্থাৎ 624 খ্রিস্টাব্দে কুরাইশ এবং মুসলমানদের মাঝে যুদ্ধ হয়। 3 হিজরির শেষের দিকে মক্কার কুরাইশ এবং তাদের মিত্র গোত্রের সমন্বয়ে এক বাহিনী মদিনায় হামলা করার প্রস্তুতির সংবাদ আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সমবেত করে কুরাইশের আক্রমণ সম্পর্কে অবহিত করে তাদের কাছে পরামর্শ চান যে মদিনার ভিতরে অবস্থান করে কি যুদ্ধ করা উচিত নাকি বাইরে গিয়ে। এই পরামর্শ চান তাদের কাছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব এ সম্পর্কে লিখেছেন যে মুসলমানদের সমবেত করে কুরাইশের হামলা সম্পর্কে পরামর্শ চান যে আমরা কি মদিনায় থেকে যুদ্ধ করব না বাইরে গিয়ে। পরামর্শের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশের আক্রমণ এবং তাদের পাশবিক পরিকল্পনার কথা বলেন এবং তিনি বলেন আজ রাতে স্বপ্নে আমি একটি গাভী দেখেছি, একই সাথে দেখি যে আমার তরবারির নখ ভেঙে গেছে, এরপর দেখলাম যে সেই গাভীকে জবাই করা হচ্ছে, আর আমি এটা দেখেছি যে আমার হাত একটি মজবুত এবং নিরাপদ বর্মের ভিতর ঢুকিয়ে দিয়েছি। আর এটি উল্লেখ আছে রওয়ায়েতে যে আমি এক ভেড়ার পিঠে আরোহিত রয়েছি। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্নের আপনি কি অর্থ করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গাভী জবাই হওয়ার অর্থ আমি মনে করি আমার কতক সাহাবী শহীদ হবেন, আর আবার তরবারির প্রান্ত ভাঙার অর্থ হলো আমার আত্মীয়দের কেউ শাহাদত বরণ করবেন বা হয়তো আমি নিজেই এই অভিযানে কিছুটা ক্ষতিগ্রস্ত হব। বর্মে হাত ঢোকানোর অর্থ হলো এই অভিযানে শত্রু মোকাবেলার জন্য আমাদের মদিনাতে অবস্থান করাই বেশি যুক্তিযুক্ত হবে। আর ভেড়ায় আরোহণের যে ব্যাখ্যা তিনি করেছেন তা হল এতে কাফেরদের সর্দার বা পতাকাবাহী মুসলমানদের হাতে মারা যাবে। এরপর তিনি সাহাবীদের কাছে পরামর্শ চান পক্ষে পরামর্শ দেন। মহানবী এই পরামর্শ পছন্দ করেন এবং বলেন যে এটি যুক্তিযুক্ত মনে হয় যে আমরা আমাদের শত্রুর মোকাবেলা করা উচিত মদিনার ভেতরে অবস্থান করে। কিন্তু অধিকাংশ সাহাবী বিশেষ করে যুবকরা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি আর নিজেদের শাহাদতের মাধ্যমে ধর্ম সেবার জন্য যারা ব্যাকুল ছিলেন তারা জোর দিয়ে বলেন যে শহরের বাইরে গিয়ে খোলা মাঠে শত্রু মোকাবেলা করা উচিত। তারা নিজেদের মতামত এতটা জোর দিয়ে প্রকাশ করে যে হুজুর ইসলাম তাদের উৎসাহ উদ্দীপনা দেখে তাদের কথা মেনে নেন এবং খোলা ময়দানে বেরিয়ে শত্রু মোকাবেলা করার সিদ্ধান্ত নেন। জুমার নামাজের পর তিনি মুসলমানদের মাঝে গণ ঘোষণা দেন যে তারা আল্লাহর পথে জেহাদের জন্য এই যুদ্ধে অংশ নিয়ে যেন পুণ্যের ভাগী হয়। এরপর তিনি ঘরের ভেতরে যান আর সেখানে হযরত আবু বকর এবং ওমরের সাহায্য নিয়ে পাগড়ি পরেন আর যুদ্ধের পোশাক পরেন, অস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহর নাম নিয়ে বাইরে আসেন। কিন্তু এই যে যুবক শ্রেণী ছিল তারা কিছু সাহাবীর কথা শুনে নিজেদের ভুল বুঝতে পারেন, অর্থাৎ মহানবীর মতামতের বিরুদ্ধে নিজেদের মতামতের উপর জোর দেওয়া উচিত ছিল না তাদের। তারা যখন এটি জানতে পারেন তাদের অধিকাংশই অনুশোচনা করেন। তারা যখন মহানবীকে অস্ত্র শস্ত্রে সজ্জিত আর বর্ম আর শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় বাইরে আসতে দেখেন তাদের অনুশোচনা আরও বেড়ে যায়। তারা প্রায় সমস্যার মহানবীকে বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আমরা ভুল করেছি যে আমরা আপনার মতামতের বিপরীতে আমাদের মতামতের উপর জোর দিয়েছি, আপনি যেভাবে সঠিক মনে করেন সেটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এতে বরকত দেবেন। তিনি বলেন আল্লাহর নবী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আবার তা খুলে ফেলবেন, এটি নবীর মহিমা পরিপন্থী। আল্লাহ যদি ভিন্ন কোনো সিদ্ধান্ত দেন তাহলে ভিন্ন কথা, তাই আল্লাহর নামে এগিয়ে যাও। যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে নিশ্চিত থাকতে পারো যে আল্লাহর সাহায্য তোমাদের সাথে থাকবে। ওহদের অন্তর্ভুক্ত ছিলেন সিরাত খাতামান নবী মির্জা বশির আহমদ সাহেব এই বিষয়টি এভাবে উল্লেখ করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার তরবারি হাতে নেন এবং বলে যে কে আছে যে আজকে এই তরবারি নিয়ে এর প্রতি সুবিচার করবে। অনেক সাহাবি এই সম্মান লাভের বাসনায় নিজের হাত বাড়িয়ে দেন, যাদের মাঝে হযরত ওমর, হযরত জুবায়ের আর বিভিন্ন অন্য রওয়ায়েত অনুসারে হযরত আবু বকর এবং হযরত আলী অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাউকে দেয়া থেকে বিরত থাকেন আর এটি বলতে থাকেন যে এমন কেউ আছে কি যে আজকে এই তরবারের প্রতি সুবিচার করবে। অবশেষে হযরত আবু দুজানা নিজের হাত বাড়িয়ে দেন এবং বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এই তরবারি দিন। তিনি সেই তরবারি তার হাতে তুলে দেন। ওহদের যুদ্ধে যখন কাফেররা হামলা করে আর মুসলমানদের পরাজিত হতে হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই সংবাদ এই গুজব ছড়িয়ে পড়ে যে তিনি শাহাদত বরণ করেছেন। ইবনে ইসহাকের বর্ণনা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদতের ঘোষণা এবং কিছু লোকের বিক্ষিপ্ত বিশৃঙ্খল হয়ে যাওয়ার পর মহানবীর প্রতি সর্বপ্রথম দৃষ্টি পড়ে হযরত কাব বিন মালিকের। তার বর্ণনা হলো আমি শিরস্ত্রাণের ভেতর মহানবীর উজ্জ্বল চোখ দেখে উচ্চস্বরে বলে যে হে মুসলমানরা আনন্দিত হও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখানে আছেন। এ কথা শুনে মহানবী হাতের ইশারায় বলেন যে নীরব থাকো। মুসলমানরা যখন মহানবীকে চিনতে পারেন তিনি ইসলাম তাদের সাথে উপত্যকার দিকে অগ্রসর হন। তার সাথে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত আলী, হযরত তালহা বিন ওবাইদুল্লাহ, হযরত জুবায়ের বিন আল আওয়াম এবং হযরত হারিসা বিন সুমা প্রমুখ সাহাবীরা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের দিন সাহাবীদের এক জামাতের কাছ থেকে মৃত্যু শর্তে বয়াত নেন, যখন বাহ্যত মুসলমানরা পরাজিত ছিল কিন্তু তারা অবিচল থাকেন, নিজ প্রাণকে হুমকির মুখে ঠেলে দিয়ে মহানবীর নিরাপত্তার জন্য যুদ্ধ করতে থাকেন এবং তাদের মাঝে কতক শহীদ হন। এইসব বয়াতকারীর মাঝে সৌভাগ্যবান যারা ছিলেন তারা হলেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলহা, হযরত জুবায়ের, হযরত সাদ, হযরত সাহল বিন হুনাইফ এবং হযরত আবু দুজান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহদের যুদ্ধের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব আরো লিখেছেন, এসব সাহাবী মহানবীর চতুর্পাশে সমবেত ছিলেন, তারা যে আত্মনিবেদনের দৃষ্টান্ত স্থাপন করেছেন, ইতিহাস বা ইতিহাসে এই দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। তারা পতঙ্গপালের মতো মহানবীর চতুর্পাশে ঘুরে বেড়াতেন আর তার জন্য নিজেদের প্রাণকে হুমকির মুখে ঠেলে দিয়ে রেখেছিলেন, যেই আঘাতে আসত সাহাবেরা নিজেদের গায়ে নিতেন আর মহানবী সাল্লাল্লাহু ইসলামকে তারা রক্ষা করতেন। একই সাথে শত্রুর উপরও হামলা করেন তারা। হযরত আলী এবং জুবায়ের বহু শত্রুর উপর হামলা করেন, তাদের সারিকে পিছনে সরিয়ে দেন। আবু তালা আনসারি তীর বর্ষণ করতে করতে তিনটি ধনুক ভেঙে ফেলেছেন। শত্রুর তীরের মোকাবেলায় নিজের সামনে দাঁড়িয়ে মহানবীর পবিত্র দেহকে নিজের ঢাল দিয়ে নিরাপদ রাখেন সাদ বিন ওয়াকাস। মহানবী নিজে তীর ধরাতেন এবং সাদ সেই তীর শত্রুরকে লক্ষ্য করে তীরে বাড়ি বসাতেন। একবার তিনি সাদকে বলেন, তোমার জন্য আমার পিতামাতা নিবেদিত, হে সাদ, তুমি তীর ছুটতে যাও। সাদ তার জীবনের শেষ অংশে শেষ দিন পর্যন্ত মহানবীর এই শব্দগুলো গর্বের সাথে স্মরণ করতেন। আবু দুজানা দীর্ঘক্ষণ নিজ দেহের মাধ্যমে মহানবীর দেহকে গোপন রাখা যায় তীরেই আসত নিজের শরীরে নিতেন। তার শরীর তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যায় কিন্তু তিনি উফ পর্যন্ত করেননি। কোথাও উফ বলার কারণে বা তার শরীর কেঁপে ওঠার কারণে মহানবীর পবিত্র দেহের কোনো অংশ বা কোনো অংশে তীর না এসে লেগে যায়। তালহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য নিজের শরীরের উপর বেশ কিছু আঘাত নিয়েছে, পরিশেষে তার হাত চিরতরে অকেজো হয়ে গেছে। এই হাতে গোনা কয়েকজন নিবেদিত প্রাণ ব্যক্তি ভয়াবহ বন্যার সামনে কতক্ষণ দাঁড়াতে পারতেন, যা প্রতিটি মুহূর্ত চতুর্দিক থেকে ঢেউয়ের মতো এগিয়ে আসে। শত্রুর হামলার প্রতিটি ঢেউ মুসলমানদেরকে অনেক দূরে বয়ে নিয়ে যেত। একটু জোর কমলে মুসলমানরা যুদ্ধ করতে করতে আবার তাদের প্রিয় নেতার চতুর্পাশে সমবেত হতেন। অনেক সময় তো ভয়াবহ হামলা হতো শত্রুপক্ষ থেকে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যত একাই থেকে যেতেন। একটি সময় এমন আসে এরপর যে তার চতুর্পাশে শুধু 12 জন সাহাবী থেকে যান, আর একটি সময় এমনও আসে দেখুন তার সাথে শুধু 2 জন সাহাবী থেকে যান, তাদের মাঝে হযরত আবু বকর, হযরত আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াকাস, আবু দুজান আনসারি, সাদ বিন মাস এবং তালহা আনসারির নাম বিশেষভাবে উল্লেখিত আছে। ওহদের যুদ্ধ চলাকালে মহানবী ইসলামের পবিত্র দাস যখন শহীদ হয় তখনকার চিত্র যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অঙ্কন করেছেন সে সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত আবু বকর যখন ওহদের দিনের কথা বলতেন তখন বলতেন পুরোটা দিন ছিল তালহার। এরপরে বিস্তারিত বিবরণ তুলে ধরতেন, আমি তাদের মাঝে ছিলাম যারা ওহদের দিন মহানবীর নিরাপত্তার জন্য তার কাছে ছুটে আসে। আমি দেখলাম এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার হেফাজতের জন্য যুদ্ধ করছে। বর্ণনাকারী বলেন যে আমার মনে হয় তিনি এই শব্দ ব্যবহার করেছে যে সে মহানবীকে রক্ষা করছিল। হযরত আবু বকর বলেন, বললাম যে এটি যদি তালহা হতো কত ভালো হতো, আমি যা করতে পারিনি তা যদি আমার জাতির কেউ তা করতে পারতো তাহলে তা কত ভালো হতো এবং তা আমার কাছে বেশি পছন্দনীয়। এই ছিল আবু বকরের মন মানসিকতা। তখন তিনি বলেন, আমার এবং মহানবীর মাঝে তখন এক ব্যক্তি ছিলেন যাকে আমি চিনতে পারিনি, অথচ সে ব্যক্তির চেয়ে আমি মহানবীর বেশি কাছে ছিলাম। আর সে তো দ্রুত হাঁটছিল, যে তত দ্রুত হাঁটা আমার জন্য সম্ভব ছিল। আমি দেখলাম সে ব্যক্তি ছিলেন হযরত আবু উবাইদা বিন জাররাহ। এরপর আমি মহানবীর কাছে পৌঁছে তার সামনের দুটো দাঁত
নকিলে দাঁত
চোখা দাঁতগুলোর মধ্যবর্তী দাঁত ভেঙে যায়। তার চেহারা ছিল ক্ষত বিক্ষত, তার পবিত্র গালে দুটো কড়া ঢুকে যায়। মহানবী বলেন যে তোমরা উভয় নিশাতের সাহায্য করো। তিনি তালহার কথা বলছিলেন, তার শরীর থেকে অনেক বেশি রক্ত ঝরছিল। মহানবীটি বলেন যে আমাকে দেখো, তিনি তালহার কথা বলেন। আমরা তাকে থাকতে দিলাম আর এগিয়ে আসলাম, যেন শেরস্থানের যে কড়া মহানবীর পবিত্র গালে ঢুকে গেছিল তা বের করতে পারে। তখন আবু ওবায়দা বলেন, আমার অধিকারের শপথ, আপনি এই কাজটা আমার জন্য ছেড়ে দিন। অতএব আমি তাকে ছেড়ে দেই। হযরত আবু ওবায়দা এই কড়াগুলো হাত দ্বারা টেনে বের করা পছন্দ করেননি, আর এতে মহানবীর কষ্ট হওয়ার আশঙ্কা ছিল। তিনি সেই দুটো কড়া নিজের মুখ দ্বারা বের করার চেষ্টা করেন। একটা কড়া বের করার সময় কড়ার সাথে তার নিজের সামনের দাঁতও ভেঙে যায়। দ্বিতীয় কড়া বের করার জন্য আমি এগিয়ে আসি যে আমিও তাই করব, যেমনটি আবু ওবায়দা করেছেন। হযরত আবু বকরের কথা এটি। যাই হোক, তিনি বলেন আমি দ্বিতীয় কড়া বের করার চেষ্টা করি। হযরত আবু ওবায়দা বলেন, আমি আমার অধিকারের কসম দিচ্ছি, আমার অধিকারের শপথ, এই কাজ আমার জন্য ছেড়ে দেন। হযরত আবু বকর পেছনে সরে যান। তিনি পুনরায় তাই করেন যা পূর্বে করেছেন। আবু ওবায়দার সামনের দ্বিতীয় দাঁতও কড়ার সাথে ভেঙে যায়। অতএব হযরত আবু ওবায়দা সামনের দুই দাঁত বিহীন লোকদের মাঝে সবচেয়ে সুদর্শন ছিলেন। এবার আমরা মহানবী সাল্লামের চিকিৎসা শেষে তালহার কাছে আসি। তিনি এক গর্তে ছিলেন, দেখলাম তার দেহে বর্ষা তরবারি এবং তীরের 70টির মতো ক্ষত ছিল, তার আঙ্গুলও কর্তিত ছিল। তখন আমরা তার দেহে ব্যান্ডেজ করি। হযরত আবু ওবায়দা ছাড়াও হযরত উকবা বিন ওহাব এবং আবু বকর সম্পর্কে এমন রওয়ায়েত আছে যে তিনি একটি কড়া বের করেছিলেন মহানবীর পবিত্র গাল থেকে। প্রথম রওয়ায়েতই বেশি নির্ভরযোগ্য। ওহদের যুদ্ধের দিন যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সাথে পাহাড়ে আরোহণ করেন, কাফেররাও তার পেছু ধাওয়া করে। বুখারীর রওয়ায়েত অনুসারে আবু সুফিয়ান তিনবার উচ্চস্বরে বলে, এদের মাঝে মুহাম্মদ আছে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উত্তর দিতে বারণ করেন। এরপর সে তিনবার উচ্চস্বরে বলে, মানুষের মাঝে আবু কাহাফার পুত্র অর্থাৎ আবু বকর আছে কি? এরপর তিনবার জিজ্ঞেস করে যে এদের মাঝে উমর আছে কি? এরপর সে তার সাথীদের কাছে ফিরে যায় এবং বলে যে এরা তো সবাই মারা গেছে। এটি শুনে হযরত উমর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং বলেন, হে আল্লাহর শত্রু, খোদার কসম, তুমি মিথ্যা বলেছ। যাদের কথা তুমি উল্লেখ করেছো তারা সবাই জীবিত আছেন। যে বিষয় দেখা তোমার জন্য অপছন্দনীয় তার অনেক কিছু, তোমার অপছন্দনীয় অনেক কিছু দেখা এখনো বাকি আছে। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীর আহত হওয়া আর চেতনা হারিয়ে ফেলা এবং এর পরবর্তী ঘটনা প্রবাহের উল্লেখ করে বলেন, স্বল্পক্ষণ পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেতনা ফিরে পান। সাহাবীরা চতুর্দিক থেকে রণক্ষেত্রে মানুষ পাঠিয়ে দেন মুসলমানদের সমবেত করার উদ্দেশ্যে। পালিয়ে যাওয়া মুসলমানরা আবার সমবেত হয়। মহানবী সাল্লাম তাদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে চলে যান। পাহাড়ের পাদদেশে যখন ক্ষতবিক্ষত সৈন্য সমবেত হয়, তখন আবু সুফিয়ান গগনবিদারী কণ্ঠে ঘোষণা করে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করেছি। মহানবী সাল্লাম আবু সুফিয়ানের কথার কোনো উত্তর দেননি, এই আশঙ্কায় যে শত্রু প্রকৃত চিত্র অবগত হয়ে আবার হামলা না করে বসে। আর ক্ষতবিক্ষত বা আহত মুসলমান আবার শত্রুর আক্রমণের লক্ষ্যে না পরিণত হয়। ইসলামী বাহিনীর পক্ষ থেকে যখন এই কথার কোনো উত্তর পায়নি, তখন আবু সুফিয়ান নিশ্চিত হয়ে যায় যে তার ধারণা সঠিক। সে গগনবিদারী কণ্ঠে আবার বলে যে আমরা আবু বকরকে হত্যা করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকরকেও বলেন যে কোনো উত্তর যেন দেয়া না হয়। এরপর আবু সুফিয়ান উচ্চস্বরে বলে যে আমরা উমরকে হত্যা করেছি। তখন হযরত উমর, যিনি খুবই আবেগপ্রবণ মানুষ ছিলেন, তিনি এই উত্তর দিতে চেয়েছেন যে আমরা আল্লাহ তাআলার ফজলে জীবিত আছি আর তোমার মোকাবেলার জন্য প্রস্তুত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেন যে মুসলমানদেরকে কষ্টের মুখে ঠেলে দিও না, নীরব থাকো। কাফেররা নিশ্চিত হয়ে যায় যে ইসলামের প্রতিষ্ঠাতা এবং তার ডান বাম বাহুকেও আমরা কেটে ফেলেছি। তখন আবু সুফিয়ান এবং তার সাথীরা উচ্চস্বরে নারা তারা নারা উচ্চকিত করে যে অলহবল অলহবল, আমাদের সম্মানিত প্রতিমার নাম উচ্চকিত হোক, সে আজকে ইসলামকে ধ্বংস করে দিয়েছে। একই মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম, যিনি তার নিজের মৃত্যুর ঘোষণা আর আবু বকরের মৃত্যু আর ওমরের মৃত্যুর ঘোষণার সময় নীরব থাকার নসিহত করছিলেন, এই আশঙ্কায় যে কোথাও আহত মুসলমানদের উপর আবার কাফেররা ফিরে এসে হামলা না করে দেয় আর এভাবে মুষ্টিভর মুসলমানের আবার শহীদ হওয়ার আশঙ্কা না দেখা দেয়। যখন এক আল্লাহর সম্মানের প্রশ্ন আসে, যখন শিরকের নারা উচ্চকিত করা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা বিকল হয়ে যায়। তিনি পরম আবেগের সাথে সাহাবীদের দিকে তাকিয়ে বলছেন, তোমরা উত্তর দিচ্ছ না কেন? সাহাবীরা বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি বলবো? তিনি বলেন, বলো আল্লাহ আলা ওয়া আজল, আল্লাহ আলা ওয়া আজল, হুবলের মহিমা উচ্চকিত হয়েছে বলে তুমি মিথ্যা বলেছ। এক অদ্বিতীয় আল্লাহই সম্মানিত এবং তার মহিমা সুমহান। এভাবে তার জীবিত হওয়ার সংবাদ শত্রুকে তিনি দিয়ে দেন। এই বীরত্বপূর্ণ উত্তরের কাফের বাহিনীর উপর এমন গভীর প্রভাব পড়ে যে যদিও তাদের আশা আকাঙ্ক্ষা এই উত্তরে ধূলিসাৎ হয়ে যায়, আর যদিও তাদের সামনে মুষ্টিভর আহত মুসলমানরাই ছিল। তাকে হামলা করে হত্যা করা জাগতিক নিয়মের অধীনে অসম্ভব কিছু ছিল না, কিন্তু তা সত্ত্বেও তারা দ্বিতীয়বার আক্রমণের সাহস দেখায়নি। যতটা বিজয়ে তারা হস্তগত করতে পেরেছিল তা আনন্দে উল্লসিত হয়ে তারা মক্কায় ফিরে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে আয়াত আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল কারহ সাহাবীদের সম্পর্কে, অর্থাৎ যারা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিয়েছে, আহত হওয়ার পর তাদের মাঝে যারা নেক কর্ম করেছে এবং তাকে অবলম্বন করেছে তাদের জন্য অনেক বড় প্রতিদান রয়েছে। হযরত আয়েশা উরওয়াকে বলেন, হে আমার ভাগ্নে, তোমার আত্মীয় জুবায়ের এবং আবু বকর সেই সব লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। ওহদের যুদ্ধে যখন রসুল্লাহ আহত হন, মুশরিকরা ফিরে যায়, তারা আশঙ্কা হয় যে কোথাও তারা আবার ফিরে না আসে যুদ্ধের জন্য। মহানবী বলেন, এদের পিছু ধাওয়া কে করবে? 70 ব্যক্তি নিজের নাম পেশ করেন এবং তারা বলতেন, তিনি বলতেন তাদের মাঝে হযরত আবু বকর এবং হযরত জুবায়েরও ছিলেন। সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন, অদ্ভুত কথা হলো, যদিও কুরাইশ মুসলমানদের বিরুদ্ধে তখন বিজয় অর্জন করেছিল, বাহ্যিক উপকরণের দিক থেকে তারা চাইলে এই বিজয়কে তারা কাজে লাগাতে পারত আর মদিনায় হামলা করার রাস্তা তাদের জন্য খোলাই ছিল, কিন্তু ঐশী নিয়ন্ত্রণ এমন ছিল যে এই বিজয় সত্ত্বেও কুরাইশ বিতত্রস্ত ছিল। ওহদের ময়দানে যে বিজয় তারা লাভ করেছিল এটিকে নিয়ামত মনে করে দ্রুত মক্কায় ফিরে যাওয়াকেই যথেষ্ট মনে করেছে, কিন্তু তা সত্ত্বেও মহানবী ইসলাম সাবধানতার কথা চিন্তা করে তাৎক্ষণিকভাবে 70 জন সাহাবীর একটি জামাত, যাদের মধ্যে হযরত আবু বকর এবং হযরত জুবায়ের অন্তর্ভুক্ত ছিলেন, তাদেরকে প্রস্তুত করে কুরাইশ বাহিনীর পেছনে পাঠিয়ে দেন। এটি বুখারীর রওয়ায়ত। সাধারণ ঐতিহাসিকরা বলে যে তিনি হযরত আলী, আর কোন কোন রওয়ায়ত অনুসারে সাদ বিন নবী ওয়াকাস কে কুরাইশ বাহিনীর পেছনে পাঠান এবং বলেন যে তাদের খবর নিয়ে আসো। কোথাও মদিনায় হামলা করার মন মানসিকতা রাখে না, তো তিনি বলেন যে তারা যদি তোরা যদি উঠে আরোহিত থাকে আর ঘোড়া হাঁটে নিয়ে যায়, তাহলে এর অর্থ হলো তারা মক্কার দিকে ফিরে যাচ্ছে, মদিনায় হামলা করার তাদের কোনো পরিকল্পনা নেই। যদি তারা ঘোড়ায় আরোহিত থাকে তাহলে ধরে নিতে পারে যে তাদের অভিসন্ধি শুভ নয়। আর বলেন, যদি কুরাইশ লস্কর মদিনার দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করো, তাহলে তাৎক্ষণিকভাবে যেন আমাকে সংবাদ দেওয়া হয়। তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন যে কুরাইশ যদি মদিনার উপর হামলা করে, তাহলে খোদার কসম আমরা তাদের মোকাবেলা করে তাদেরকে এই হামলার মজা চাখিয়ে দেব। এই প্রতিনিধি দল গিয়ে খবর নিয়ে 70 ফিরে আসে যে কুরাইশরা মক্কার দিকেই ফিরে যাচ্ছে। এই স্থিতিচারণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে।
Alhamdulillah, nahmadu wa nasta'inu wa nastaghfiru wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله ان الله يامر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر